বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 3 অক্টোবর 18 আশ্বিন এবং ফার্সি 11 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আজারবাইজানের ভূমি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ষড়যন্ত্রের বিরুদ্ধে তেহরানের হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে করোনাকালে তরুণদের মাঝে আত্মহত্যার ঘটনা বেড়ে যাওয়ার সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামগুলোর অর্থ বিষয়ক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান আসমাউল হোসনা। এরপর রয়েছে প্রান্তিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক আলোচনা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেয়া হবে।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বহিঃশক্তির উপর সামরিক নির্ভরশীলতা বন্ধ করতে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় দেশগুলোর প্রতি আহ্বান জানালেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী। নিজ সীমান্তের কাছে ইসরায়েলের উপস্থিতি সহ্য করবে না তেহরান, আজারবাইজানে ইসরায়েলের সামরিক উপস্থিতি নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থীর চেয়ে বেশি পেলেন 58,835 ভোট। এবং বাংলাদেশে বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন মুক্ত সম্প্রচার বাস্তবায়নে সরকার কোনো ছাড় দেবে না, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদের দৃঢ় প্রত্যয়। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনছিলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী বলেছেন তার দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় দেশগুলোর সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে এসব দেশে বিদেশি সেনাদের হস্তক্ষেপ বন্ধ করা। তিনি আজ ইরানের সামরিক বিশ্ববিদ্যালয়গুলোর গ্রাজুয়েটদের পাস আউট অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক ভাষণে এ মন্তব্য করেন। তিনি ইরানের দৃষ্টান্ত অনুসরণ করে বিদেশি সেনা হস্তক্ষেপ ছাড়াই নিজেদের সমস্যা সমাধানের জন্য এসব দেশের প্রতি আহ্বান জানান। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, একটি দেশের উন্নয়নের চাবিকাঠি হচ্ছে সে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। বিদেশি শক্তির উপর নির্ভরতার মাধ্যমে যেসব দেশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা, যুদ্ধ ও শান্তিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশি শক্তির উপর নির্ভরশীলতার পরিণতি মারাত্মক বিপর্যয় ছাড়া আর কিছু হয় না। আফগানিস্তান থেকে মার্কিন সেনা অপসারণের প্রতি ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকা তালেবানকে ধ্বংস করার উদ্দেশ্যে 20 বছর আগে আফগানিস্তান দখল করে এবং গত 2 দশকে তারা গণহত্যা ও ধ্বংসযজ্ঞ ছাড়া দেশটিকে আর কিছু উপহার দেয়নি।
অবশেষে তারা সেই তালেবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা হস্তান্তর করে চলে গেছে। এই ঘটনায় বিশ্বের বহু দেশের শিক্ষণীয় বিষয় রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার কোনো অবস্থায় ইরান সীমান্তের আশপাশে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি সহ্য করবে না। মাফ করবেন, তারা কোনো অবস্থায় ইরান সীমান্তের আশপাশে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি সহ্য করবে না। তিনি শনিবার রাতে ইরানের এক নম্বর টিভি চ্যানেলের একটি একক লাইভ টক শোতে অনুষ্ঠানে এ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরান ও আজারবাইজান সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েন প্রসঙ্গে তিনি বলেন, ইহুদিবাদীদের পাশাপাশি কিছু সন্ত্রাসী গোষ্ঠী এই দুই দেশের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। আবদুল্লাহিয়ান আরও বলেন, আজারবাইজান সহ সকল প্রতিবেশী দেশের সঙ্গে ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে সেই সঙ্গে এসব দেশে ইরানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিতে গভীর দৃষ্টি রাখছে তেহরান। ইরান আজারবাইজানের একটি বৃহৎ প্রতিবেশী দেশ, কথা উল্লেখ করে আবদুল্লাহিয়ান বলেন, ইহুদিবাদীদের পাশাপাশি সন্ত্রাসীরা আজারবাইজানের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে বলে তেহরান উদ্বিগ্ন। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় তার বাহিনী অত্যন্ত শক্তিশালীভাবে প্রস্তুত রয়েছে এবং দেশের পানির সীমায় শত্রু যে কোনো ভুলের দাঁত ভাঙা জবাব দেবে। তিনি আরও বলেন, ইরানি নৌসেনাদের কঠোর জবাবে শত্রুরা তাদের ভুল পদক্ষেপের জন্য অনুতপ্ত হবে। অ্যাডমিরাল শাহরাম ইরানি জোরালো ভাষায় বলেন, শত্রু কোনো রকমের ঝুঁকি নিলে তার জবাব হবে দ্রুততম, কঠোর এবং চূড়ান্ত। ইরানের এ কমান্ডার বলেন, তেহরানের ওপর অব্যাহত নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশের তরুণরা বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি আবিষ্কার করে দেশকে সামরিক খাতে স্বনির্ভর করেছেন। তিনি বলেন, তার দেশ সবসময় তিনটি বিষয়ের মোকাবেলা করেছে, সেগুলো হচ্ছে নিষেধাজ্ঞা, ষড়যন্ত্র এবং হুমকি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর আসনে উপনির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হয়েছেন। গত 30 সেপ্টেম্বর ভবানীপুর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী টিবরেওয়ালাকে 58,835 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গে ভবানীপুর আসনে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হয়েছেন। গত 30 সেপ্টেম্বর ভবানীপুর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আজ রোববার নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে 58,835 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। অন্যদিকে বেসরকারি সূত্রে প্রকাশ, মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাকির হোসেন ও শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম জয়ী হয়েছেন। ভবানীপুর, জঙ্গিপুর এবং শামশেরগঞ্জ আসনে গত 30 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আজ এ প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন,
আমরা নিশ্চিতভাবে আজকে জয়টা আনন্দ করছি, কিন্তু আসল জয় আজকে জয় না, আসল জয় হচ্ছে 24-এ যেদিন মোদি সরকার সরে যাবে সেই দিনই আসল আমাদের জয় হবে, এখন শুধু আমাদের লড়াই শুরু হলো।
আজ গোটা রাজ্যের নজর ছিল ভবানীপুর কেন্দ্রের দিকে, কারণ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন। পরবর্তীতে ভবানীপুরে তৃণমূল বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেন। ওই কেন্দ্রের নির্বাচনে তৃণমূল প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে উপনির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক চক্রান্ত হয়েছিল, সব চক্রান্ত জব্দ করে দিয়েছে বাংলার মানুষ, ভবানীপুরের মানুষ, ভবানীপুরের মানুষের কাছে আমি চিরঋণী। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা ভাইরাসের শনাক্তের হার তিনের নিচে নেমে এসেছে। গত 24 ঘণ্টায় 21,246টি নমুনা পরীক্ষায় সারাদেশে 617 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,57,964 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.9 9.0%। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার বা ক্লিন ফিড বাস্তবায়নে সরকার কোনো ধরনের ছাড় দেবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না, বরং আইন বাস্তবায়ন করার জন্য আমরা বদ্ধপরিকর। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার বা ক্লিন ফিড বাস্তবায়নে সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলে দৃঢ়তা ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন, দেশের স্বার্থ সংরক্ষণের প্রশ্নে আইন মেনে ক্যাবল অপারেটররা যদি আলোচনা করতে চায় সেক্ষেত্রে আলোচনা হতে পারে। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, বিবিসি, সিএনএন, আল জাজিরা, ফ্রান্স টিভি, রাশিয়ান টিভি, ইউরো টিভি, অ্যানিমেল প্ল্যানেট সহ 17টি চ্যানেল বাংলাদেশে ক্লিন ফিডে আসে, সেগুলো অপারেটররা চালাচ্ছেন না, তারা কেবল অপারেটরদের লাইসেন্সের শর্ত ভঙ্গ করছেন, কেউ শর্ত ভঙ্গ করলে অপরাধে অভিযুক্ত হবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, যেসব চ্যানেল ক্লিন ফিড পাঠায় না তাদের এজেন্ট আছে, কোনো কোনো কেবল অপারেটর এজেন্টদের পাশ কাটিয়ে তারা সরাসরি স্যাটেলাইট থেকে পাইরেসি করে ডাউনলিঙ্ক করছে, এটি আইন বহির্ভূত, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। তথ্যমন্ত্রী আরও জানান, 4 অক্টোবরের পর আন্দোলনের হুমকি দিয়েছেন কেবল অপারেটরদের সংগঠন কোয়াব, তাদের এ ধরনের আন্দোলনের কথা বলা অযৌক্তিক। যেসব চ্যানেল দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে, দেশের সংস্কৃতিকে চোখ রাঙাচ্ছে, সেগুলোর পক্ষে ওকালতি করা দেশের স্বার্থ ও আইন বিরোধী। আমি আশা করব দেশের স্বার্থ বিরোধী কার্যক্রমে লিপ্ত হবেন না, সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।
আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমেরিকা আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে। তিনি আরও বলেছেন, আমেরিকার সিনেটে তালেবানকে নিয়ে যা হচ্ছে কিংবা দেশের গণমাধ্যমে যা কিছু প্রকাশিত হচ্ছে তা থেকে বোঝা যায় আমেরিকা আফগানিস্তান নিয়ে চরম হতাশায় রয়েছে ও দোটানায় ভুগছে। ইমরান খান শনিবার তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, আফগানিস্তানকে পরিত্যাগ করলে দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে, কারণ দেশটির সরকারের শতকরা 75% বাজেট বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল। পাক প্রধানমন্ত্রী বলেন, তালিবান হয়তো দীর্ঘমেয়াদে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে, কিন্তু আপাতত দেশের বিদেশি সাহায্য প্রয়োজন। এ মুহূর্তে আফগানিস্তানের নয়া সরকারের হাতে সাহায্য না পৌঁছালে এটির পতন ঘটতে পারে এবং সেক্ষেত্রে দেশটিতে চরম বিশৃঙ্খলা ও মানবিক বিপর্যয় দেখা দেবে। ইহুদিবাদী ইসরায়েল প্রথমবারের মতো ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানের হত্যাকাণ্ডে নিজের হাত থাকার কথা স্বীকার করেছে। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আমানের পরিচালক তামির হাইম্যানের বরাত দিয়ে ইরাকি বার্তা সংস্থা আল মুত্তালা এ খবর দিয়েছে। হাইম্যান এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার হাতে জেনারেল সোলাইমানি ও ইরাকের হাস্তাশাবি বাহিনীর প্রধান আবু মাহাদি আল মোহান্দিসের হত্যাকাণ্ডে তেলাবিবের হাত ছিল। হাইম্যান আরও বলেন, তার নেতৃত্বাধীন সংস্থা আমান জেনারেল সোলাইমানের গতিবিধির তথ্য আমেরিকার হাতে তুলে দেওয়ার পরে তাকে মার্কিন সেনারা হত্যা করতে সক্ষম হয়েছে। 2020 সালের 3 জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরের বাইরে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর ড্রোন হামলায় শহীদ হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসিম সোলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের উপপ্রধান আবু মাহাদি আল মোহান্দেস সহ 10 সামরিক কর্মকর্তা। এদিকে ইরানের কুস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসিম সোলাইমানিকে হত্যার সঙ্গে ব্রিটিশ গুপ্তচর সংস্থা জড়িত ছিল বলে নতুন এক গবেষণার প্রতিবেদন থেকে জানা গেছে। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান জানিয়েছে, গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে সম্ভবত জেনারেল কাসিম সোলাইমানিকে হত্যার ব্যাপারে ইয়র্কশায়ারে অবস্থিত ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর গুপ্তচর ঘাঁটি তথ্য দিয়ে সাহায্য করেছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এ ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশেষ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনার সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনো তার সীমান্তের কাছে দখলদার ইসরায়েলের উপস্থিতি ও যে কোনো ভূ রাজনৈতিক পরিবর্তনের চেষ্টাকে সহ্য করবে না। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনোই তার সীমান্তের কাছে দখলদার ইসরায়েলের উপস্থিতি ও যে কোনো ভূরাজনৈতিক পরিবর্তনের চেষ্টাকে সহ্য করবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি আরও বলেছেন, আজারবাইজান সহ সকল প্রতিবেশী দেশের সঙ্গে ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে সেই সঙ্গে এসব দেশে ইরানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিতেও গভীর দৃষ্টি রাখছে তেহরান। কারাবাখ এলাকার মালিকানা নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু ওই যুদ্ধের ক্ষত বা প্রভাব এখনও এই অঞ্চলে রয়ে গেছে। এ ধরনের একটি প্রভাব হচ্ছে, এ অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা যেমন বেড়েছে, তেমনি দখলদার ইসরায়েলের সম্প্রসারণকামী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের বিস্তার ঘটেছে। তবে আজারবাইজানের মাটিতে বসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ষড়যন্ত্র কারাবাখ যুদ্ধের আগে থেকেই চলে আসছে। এ কারণে প্রতিবেশী দেশগুলোতে যে কোনো সংঘাত কিংবা সন্ত্রাসীদের উপস্থিতিতে ইরান উদ্বিগ্ন না হয়ে পারে না। ইরানের সঙ্গে আর্মেনিয়া ও আজারবাইজান উভয় দেশের সীমান্ত রয়েছে। এ দুই দেশের যে কোনো ঘটনাবলীর প্রভাব ইরানেও পড়ে, সে কারণে শত্রুদের যে কোনো তৎপরতার ব্যাপারে ইরান নিশ্চুপ বসে থাকতে পারে না। আরেকটি বিষয় হচ্ছে, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং এ অঞ্চলের যে কোনো সংকটের ব্যাপারে ইরানের অবস্থান অত্যন্ত যৌক্তিক ও স্বচ্ছ। এ ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দুদিক থেকে মূল্যায়ন করা যায়। প্রথমত, নিজের নিরাপত্তা প্রশ্নে ইরান বিন্দুমাত্র কাউকে ছাড় দেবে না এবং এই ব্যাপারে তেহরানের নীতি একেবারেই স্পষ্ট ও কাউকে পরোয়া করবে না। ইরান আজারবাইজানের একটি বৃহৎ প্রতিবেশী দেশ। একথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান বলেন, ইহুদিবাদীদের পাশাপাশি সন্ত্রাসীরা আজারবাইজানের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে বলে তেহরান উদ্বিগ্ন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে, তিনি ওই দেশটির কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেছেন, ইরানের উদ্বেগের প্রধান কারণ হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো ও ইসরায়েল সম্মিলিতভাবে ইরান ও আজারবাইজানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। যাই হোক, আজারবাইজানের মোট জনসংখ্যার 80% হচ্ছে শিয়া মুসলিম সম্প্রদায়, তাই ইসরায়েল বেশ চিন্তিত।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনাকালে তরুণদের মাঝে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মাঝে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন।
করোনাকালে তরুণদের মাঝে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মাঝে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, আর এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকগণ এবং মনোবিজ্ঞানীরা। করোনাকালীন বিধিনিষেধে ঘরে বসে অলস সময় কাটানো, পড়ালেখা শেষ করার অনিশ্চয়তা, টিউশনি বা খণ্ডকালীন কর্মসংস্থান থেকে উপার্জন বন্ধ হয়ে যাওয়া, কর্মহীন হয়ে পরিবারের বোঝা হয়ে পড়া, প্রেমে হতাশা, এ জাতীয় নানাবিধ কারণ থেকে বিষণ্ণতা অনেক বেশি জেঁকে বসেছে কিশোর তরুণদের মনে। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, গত 23 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহে 4 জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। চলতি বছরের জুলাই থেকে গত 17 আগস্ট পর্যন্ত মোট আত্মহননকারী শিক্ষার্থীর সংখ্যা 36 জন, আর 2020 সালে 17 মার্চ থেকে 17 আগস্ট পর্যন্ত মোট 17 মাসে আত্মহননের পথ বেছে নিয়েছে 200 জন শিক্ষার্থী। তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে আঁচল ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংগঠন। তাদের সাম্প্রতিক এক জরিপে বলা হয়েছে, করোনাকালে মানসিক চাপ পড়েছে 63.5% শিক্ষার্থীর ওপর, আর এরকম মানসিক চাপ থেকে আত্মহত্যার কথা ভেবেছে 21.3% শিক্ষার্থী। এ প্রসঙ্গে আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তানসেন রোজ রেডিও তেহরানকে বলেছেন,
মানসিক সমস্যা হচ্ছে বড় ধরনের একটা ব্যাধি, তো সেক্ষেত্রে হয়তো গভর্নমেন্ট বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করতে পারে শিক্ষার্থীদের জন্য, প্রত্যেকটা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে গভর্নমেন্টের পক্ষ থেকে সাইকোলজি বা কাউন্সিলার নিয়োগ দিতে পারে, তারপর একটা হটলাইন চালু করতে পারে, বড় বড় ক্যাম্পেইন করতে পারে। এগুলোর মাধ্যমে সমন্বিত পদক্ষেপ নিলে আশা করি এই সমস্যাগুলো আস্তে আস্তে কাটিয়ে ওঠা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ফলে শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবনের উপরে মানসিক চাপ কাজ করছে। দুশ্চিন্তা, হতাশা, বিষণ্ণতা ও মানসিক বিপর্যয় সহ নানান ছোটখাটো সমস্যায় নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে অনেক শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিচ্ছে। বিশেষজ্ঞগণ মনে করছেন, পরিবারের দায়িত্বশীল ভূমিকা পালন, তরুণদের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি সহ অনুকূল পরিবেশ গড়তে পারলে আত্মহত্যার প্রবণতা অনেকাংশেই রোধ করা সম্ভব। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হুসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 49তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
দয়াময় আল্লাহর আসমাউল হোসনার অন্তর্ভুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ নাম হল বাইস। মৃতদের জীবিত করা বা উত্থান ঘটানোর অর্থবোধক বাইসা থেকে এসেছে শব্দ, কারণ মহান আল্লাহ মানুষকে চিরস্থায়ীভাবে জীবনযাপনের জন্যই সৃষ্টি করেছেন। আর পার্থিব জগতের মৃত্যুর পর পরলোকের চিরস্থায়ী জীবন ওই আগের জীবনেরই ধারাবাহিকতা। মহান আল্লাহর বাইস নাম পবিত্র কোরআনে সরাসরি একবারও আসেনি, কিন্তু বাইসের সমশ্রেণীর শব্দ 67 বার এসেছে। বেশিরভাগ ক্ষেত্রেই জীবিত করা ও পুনরুত্থান বা মৃত্যুর পর জীবিত করা অর্থে ব্যবহার করা হয়েছে এই শব্দ। আবার মানুষকে অচেতনতার ঘুম থেকে জাগাতে তথা সত্যের পথ দেখানোর জন্য নবী রাসূলদের পাঠানোকেও বোঝানো হয়েছে এই একই শব্দ ব্যবহার করে। মহান আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং এরপর মানুষকে শৈশব, যৌবন ও বার্ধক্য দান করে মৃত্যুর পর আবারও তাকে জীবন দান করবেন। সূরা হজের 5 নম্বর আয়াতে মহান আল্লাহ মানুষের পুনরুত্থান সম্পর্কে বলেছেন,
হে লোক সকল, যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দিগ্ধ হও, তবে ভেবে দেখো, আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি, এরপর বীর্য থেকে, এরপর জমাট রক্ত থেকে, এরপর পূর্ণাকৃতি বিশিষ্ট ও অপূর্ণাকৃতি বিশিষ্ট মাংসপিণ্ড থেকে তোমাদের কাছে আমার ক্ষমতার পূর্ণতা ও পর্যায়ক্রমিক সৃষ্টি কৌশল ব্যক্ত করার জন্য। আর আমি এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে যা ইচ্ছা রেখে দেই, এরপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি, তারপর যাতে তোমরা যৌবনে পদার্পণ করো। তোমাদের মধ্যে কেউ কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং তোমাদের মধ্যে কাউকে নিষ্কর্মা বয়স পর্যন্ত পৌঁছানো হয়, যাতে সে জানার পর জ্ঞাত বিষয় সম্পর্কে সজ্ঞান থাকে না। তুমি ভূমিকে পতিত দেখতে পাও, অতঃপর আমি যখন তাতে বৃষ্টি বর্ষণ করি তখন তা সতেজ ও স্ফীত হয়ে যায় এবং সর্বপ্রকার সুদৃশ্য উদ্ভিদ উৎপন্ন করে। এরপর একই সুরার ষষ্ঠ ও সপ্তম আয়াতে মহান আল্লাহ বলেছেন, এগুলো এ কারণে যে আল্লাহ সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, এবং এ কারণে যে কেয়ামত অবশ্যম্ভাবী এতে সন্দেহ নেই, এবং এ কারণে যে কবরে যারা আছে আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন।
মানুষের কাছে নবী রাসুল পাঠিয়ে ও মানুষদের প্রতি সৃষ্টির নানা নিদর্শন দেখিয়ে মহান আল্লাহ প্রমাণ করেছেন যে তাদের মৃত্যুর পরই জীবন শেষ হয়ে যাবে না, বরং পুনরুত্থান হবে তাদের এবং তারা চিরস্থায়ী জীবন পাবে। অন্য কোথায় সৃষ্টি জগৎকে মহান আল্লাহ সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে অস্তিত্বের জগতে এনেছেন এবং মুমিনদের হৃদয়কে ইয়াকিন বা সুনিশ্চিত বিশ্বাস সহ জীবিত করবেন। মহান আল্লাহর বাইশ নামের প্রভাবে মুমিনের কাছে অস্তিত্ব জগতের নানা বাহ্যিক ও রহস্যময় দিক স্পষ্ট করেন, ফলে তারা মৃত্যুর পর পরকাল ও জীবনের রহস্যগুলোকে দেখতে পায়। পার্থিব ও চিরস্থায়ী পারলৌকিক জীবনের মধ্যবর্তী বা অন্তর্বর্তী জগতও তখন সে দেখতে পায়। মুমিনদের কবর হয়ে যায় বেহেশতের অন্যতম বাগান ও কাফিরদের কবর হয়ে যায় দোজখ আগুনের গর্ত।
একবার এক যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করে জিজ্ঞেস করলেন, কিভাবে রাত কাটিয়েছ? সে জবাব দিল, হে রাসূলুল্লাহ, এমনভাবে সকালে প্রবেশ করেছি যে নিশ্চিত বিশ্বাস বা ইয়াকিনের অধিকারী হয়েছি, যা আপনি মুখে বলেছেন ও আমি কান দিয়ে শুনেছি তা এখন চোখ দিয়ে দেখতে পাই। রাসূল চাইলেন সে আরো কিছু বলুক। তিনি বললেন, তোমার ইয়াকিনের আলামত কি? সে বলল, আমার ইয়াকিনের আলামত হলো দিনগুলো আমাকে তৃষ্ণার্ত করে রাখে আর রাতগুলো আমাকে জাগিয়ে রাখে, অর্থাৎ দিনের রোজা আর রাত্রিতে ইবাদত আমার ইয়াকিনের আলামত। রাসুল বললেন, এটা যথেষ্ট নয়, আরো আলামত আছে কি? সে বলল, হে রাসুলুল্লাহ, যদিও এখন এই পৃথিবীতে আছি কিন্তু ওই দুনিয়াকে অর্থাৎ আখেরাতকে দেখতে পাই, সেখানকার শব্দ শুনতে পাই, বেহেশত থেকে বেহেশতবাসীদের কণ্ঠ আর জাহান্নাম থেকে দোজখবাসীদের চিৎকার শুনতে পাই। ইয়া রাসুলুল্লাহ, যদি অনুমতি দেন তবে আপনার সাহাবীদের একে একে পরিচয় বলে দিই, কে বেহেশতি আর কে জাহান্নামী। রাসুল বললেন, নীরব হও, আর কোনো কথা বলো না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, এ যুবকের অন্তরকে আল্লাহ ইমানের নূরে আলোকিত করেছেন। তিনি ওই যুবককে এই অবস্থার উপর অবিচল থাকতে বললেন। যুবকটি বলল, হে রাসুল, আপনার সঙ্গে জিহাদে গিয়ে যেন শহীদ হই, আল্লাহর কাছে আমার জন্য সেই দোয়া করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। ওই যুবক কিছুকাল পরই শহীদ হন।
মানুষকে অচেতনতার ঘুম থেকে জাগাতে তথা সত্যের পথ দেখানোর জন্য নবী রাসূলদের পাঠানোকেও বোঝানো হয়েছে বাইশ শব্দের মাধ্যমে। আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিসসালাম নাহজুল বালাগায় উল্লেখিত প্রথম খুতবাই নবী রাসূল মনোনয়ন বা পাঠানো সম্পর্কে বলেছেন, আল্লাহ একের পর এক নবী পাঠালেন যেন তারা পূর্ব প্রতিশ্রুতি তথা এক আল্লাহর ইবাদত পরিপূর্ণ করার মানবীয় সহজাত সত্তার অঙ্গীকার বা ফিতরাত গত অঙ্গীকার পালনের দিকে মানুষকে আহ্বান করেন এবং ভুলে যাওয়া নিয়ামতগুলো স্মরণ করিয়ে দেন, যেন তারা আল্লাহর বিধিবিধান প্রচারের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে মনোনীত করা তথা মানুষকে সতর্ক করার দায়িত্ব পরিপূর্ণ করেন ও তাদের কাছে প্রজ্ঞার গুপ্ত রহস্য উন্মোচন করে দেন এবং আল্লাহর কুদরতের নিদর্শন সমূহ যেমন সমুচ্চ আকাশ, বিছানো পৃথিবী, তাদের বাঁচিয়ে রাখা জীবনোপকরণ, মৃত্যুবার্ধক্য, জরা ও ক্রমান্বয়ে আগত ঘটনা প্রবাহ তাদেরকে দেখিয়ে দেন। তাই এটা স্পষ্ট, 22 নাম মানুষের ভেতরে চিন্তা চেতনার সেনা পাঠায় যাতে তারা জ্ঞানে ও আমল আখলাকে তথা কাজে ও আচার আচরণেও উন্নত হন এবং আল্লাহর নৈকট্য লাভ করেন। বিশ্বাসীরা মনে করেন যে ধ্বংসশীল এই পার্থিব জীবনের পর মহান আল্লাহ তাদের দেহকে আবারও জীবিত করে তাতে সেই আগের আত্মাকে আবারও যুক্ত করে পুনরুত্থান ঘটাবেন, আর এ বিষয়টি মনে রাখলে তারা আল্লাহর দাসত্ব করার জন্য প্রাণপণ সচেষ্ট থাকবেন। 22 নামের প্রভাবে মুমিনরা মানুষকে মৃত্যুর দিকে থেকে জীবনের দিকে এবং অজ্ঞতা থেকে বুদ্ধিমত্তার দিকে পথ দেখান।
ইমাম বাকির আলাইহিসসালামকে প্রশ্ন করা হয়েছিল সূরা মায়েদার 32 নম্বর আয়াত তথা কেউ যদি কারো জীবন রক্ষা করল সে যেন গোটা মানব জাতির জীবন রক্ষা করল, এ আয়াতের অর্থ কি? উত্তরে তিনি বললেন, এর অর্থ পুড়ে মরা, ডুবে মরা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মরা, বন্য প্রাণীর হাতে প্রাণ হারানো থেকে রক্ষা বা দারিদ্র ও অভাব থেকে মুক্ত করা, এবং এসবের চেয়েও বড় দিকটি হল বিভ্রান্তি বা পথহারা অবস্থা থেকে মানুষকে উদ্ধার করে তাকে সৌভাগ্য বা মুক্তির দিকে পথ দেখানো। অন্য কথায় সুপথ দেখানো মানে মানুষকে জীবিত করা। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 3 অক্টোবর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, মুহিবুল্লাহ হত্যায় গ্রেফতার 2 রোহিঙ্গার 3 দিনের রিমান্ড। দৈনিক প্রথম আলো, করোনায় মৃত্যু, যুক্তরাষ্ট্রে 7 লাখ ছাড়ালো, ব্রাজিলে 6 লাখ, ভারতে 4.5 লাখ ছুঁই ছুঁই। দৈনিক মানব জমিন, নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা এখন শূন্যের কোঠায়, জিএম কাদের। দৈনিক ইত্তেফাক, আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই, এমন দেশ তো চাইনি, বললেন ফখরুল। দৈনিক যুগান্তর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন চান, বলেছেন অবায়দুল কাদের। দৈনিক কালের কণ্ঠ, ভারতের শিরোনাম, নিজের রেকর্ড ভেঙে বিশাল জয়, ভবানীপুর মুখ্যমন্ত্রীকে জেতালো 58,832 ভোটে। দৈনিক আনন্দবাজার পত্রিকা, 24-এর পথে মমতা, শুনশান বিজেপি অফিস। দৈনিক আজকাল, মাদককাণ্ডে নাম জড়িয়েছে ছেলের, ছবির শুটিংয়ে স্পেন যাওয়া স্থগিত শাহরুখ খানের। দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যার ঘটনায় নানামুখী আলোচনা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন মুহিবুল্লাহ প্রত্যাবাসনের পক্ষে ছিলেন বলেই সাত্তানিশেরা তাকে হত্যা করেছে।
আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় নেওয়ার ঘটনা ছিল অত্যন্ত বেদনাদায়ক এবং দুর্ভাগ্যজনক। সেই রোহিঙ্গারা এখন বাংলাদেশে অনেকেই হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এটি একই রকমের বেদনাদায়ক। এই যে মাস্টার মহিবুল্লাহ নিহত হলেন, এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একেম মোমেন যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যটি খুবই যৌক্তিক এবং গ্রহণযোগ্য। একই রকমের কথা কিন্তু মহিবুল্লাহর স্বজনেরা বলেছে। মহিবুল্লাহ নিজের দেশে ফিরতে চেয়েছিলেন, রোহিঙ্গাদেরকে মিয়ানমারে কিভাবে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা তিনি করছিলেন এবং আন্তর্জাতিক অঙ্গনে তার একটা আলাদা তৎপরতা ছিল। এই তৎপরতা কিন্তু বাংলাদেশের জন্যও একটি ইতিবাচক তৎপরতা ছিল, কারণ রোহিঙ্গাদের অবস্থানের কারণে বাংলাদেশের ওপরে নানাভাবে নানা কারণে চাপ সৃষ্টি হয়েছে, এতে কোনো সন্দেহ না। সেক্ষেত্রে রোহিঙ্গা মুসলমানরা যদি মিয়ানমারে অর্থাৎ তাদের নিজেদের দেশে ফিরে যেতে পারেন, তাহলে সেটি যেমন তাদের জন্য লাভ, তাদের জন্য উপকার, তারা নিজ মাতৃভূমিতে ফিরতে পারলেন, তেমনি আমাদের বাংলাদেশের জন্য বিরাট বড় উপকার। এই প্রেক্ষাপটে মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনাটি বাংলাদেশের জন্য একটি দুর্ভাগ্যজনক ঘটনা। রোহিঙ্গা মুসলমানদেরকে যারা মিয়ানমার থেকে বহিষ্কার করেছে, তারা তো চাইবেন না বা তাদের পৃষ্ঠপোষকরা চাইবেন না রোহিঙ্গা মুসলমানরা দেশে ফিরুক। শুরু থেকে আমি একটি কথা বলে আসছিলাম, এখনো সেই কথাটি বলি, যে রোহিঙ্গাদেরকে মিয়ানমার থেকে উচ্ছেদ করা হয়েছে এবং সময়ের ব্যবধানে বাংলাদেশ থেকে হয়তো সরিয়ে নেওয়ার চেষ্টা করা হবে বা এমন কিছু ঘটনা ঘটানো হবে যার কারণে বাংলাদেশও রোহিঙ্গাদেরকে আর গ্রহণ করতে চাইবে না বা রাখতে চাইবে না, এমন কিছু প্রেক্ষাপট হয়তো তৈরি করা হতে পারে, হয়তো সেদিকেই যাচ্ছে পরিস্থিতি। তবে এখানে সবচেয়ে ভালো কথা হচ্ছে যে বাংলাদেশের সরকার বিষয়টি অনুধাবন করেছে, তাতে আমি মনে করি রোহিঙ্গারা অন্তত বাংলাদেশের পক্ষ থেকে এখনো সহানুভূতি পাবে এবং বাংলাদেশ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরো তৎপর হবে এমন আশা করি।
তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে আমেরিকা, একথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রশ্ন হচ্ছে কেন আমেরিকা বাধ্য হবে?
জি, তালেবান সরকারকে আমেরিকা স্বীকৃতি দিতে বাধ্য হবে এমন কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এটি আমি মনে করি একটি কূটনৈতিক বক্তব্য, হয়তো এর ব্যক্তিগত ব্যাখ্যা ইমরান খানের কাছে আছে, তবে আমি মনে করি যে আমেরিকা এখনো এমন কোনো পর্যায়ে পড়েনি যে কারণে তালেবানকে স্বীকৃতি দিতে বাধ্য হবে। এখনো আমেরিকা বিশ্বে যা খুশি তাই করতে পারে এবং করে যাচ্ছে, ফলে তালেবান সরকারকে তারা স্বীকৃতি দিতে বাধ্য হবে এমন কথা আমি ব্যক্তিগতভাবে এখনো বিশ্বাস করি না। তবে যদি ইরান, পাকিস্তান, চীন, রাশিয়া এবং আঞ্চলিক আরও বেশ কিছু দেশ মিলে যে বলয়টা গড়ে তুলতে যাচ্ছে, এই বলয়ের পক্ষ থেকে যদি তালেবানকে স্বীকৃতি দেওয়া হয় এবং এই বলয় যদি এমন চাপ সৃষ্টি করতে পারে, তবে তালেবানকে হয়তো স্বীকৃতি দিতে বাধ্য হবে। কিন্তু এখন আমি মনে করি সেরকম কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি। একটি কথা বললে আমেরিকার অবস্থান পরিষ্কার হবে, এই তালেবানের সঙ্গে কিন্তু আমেরিকা চুক্তি করেছিল দোহায় এবং সেই চুক্তির আওতায় আফগানিস্তান থেকে আমেরিকা তাদের সেনা ফিরিয়ে নিয়েছে। ওই চুক্তির কথা বলছি এই কারণে, চুক্তির মাধ্যমে কিন্তু তালেবানকে একটা স্বীকৃত শক্তি হিসেবে গণ্য করেছে এবং তালেবানকে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে তারা স্বীকার করে নিয়েছে। পরবর্তীতে সেই তালেবান এখন সরকারে, তো যে তালেবানকে তারা স্বীকৃতি দিয়েছে, তারা তাদের সাথে চুক্তি করেছে, চুক্তির আওতায় আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে নিয়েছে, সেই তালেবানকে যদি এখন তারা স্বীকৃতি দিতে না চায়, তাহলে আমেরিকার এটা দ্বিচারিতা দ্বিমুখী নীতি ছাড়া আর কিছু না এবং এই দ্বিচারিতা আর দ্বিমুখী নীতিতে আমেরিকা খুবই অভ্যস্ত এবং তাদের সমকক্ষ বিশ্বে আছে কিনা আমার সন্দেহ আছে। সেক্ষেত্রে ইমরান খান বলতে পারেন, কিন্তু আমি মনে করি না যে আমেরিকা কূটনৈতিক শিষ্টাচার মেনে বাধ্য হবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে তিনি জিতবেন, এটা নিশ্চিতই ছিল, কিন্তু কত ব্যবধানে জিতবেন তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। বৃহস্পতিবার সকাল থেকেই গোটা দেশের নজর ছিল ভবানীপুর কেন্দ্রের দিকে। গণনার শুরু থেকেই এগিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা যত এগিয়েছে, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবিরওয়েলের থেকে ভোটের ব্যবধান তত বেড়েছে। দলের অনেকে দাবি করছিলেন 50-80 হাজার ভোটের ব্যবধানে জিতবেন মমতা। বিপুল ভোটে জয়ী হলেন তিনি। ভবানীপুরের মানুষ তাকে 58,832 ভোটে জেতালেন। সেই সঙ্গে ভবানীপুরে জয়ের হ্যাট্রিক করলেন মমতা। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, মাদক কাণ্ডে নাম জড়িয়েছে ছেলের, একটানা তাকে জেরা করছেন এনসিবি আধিকারিকরা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে শুটিং স্থগিত করলেন শাহরুখ খান, স্পেনে যাচ্ছেন না তিনি। দীপিকা পাডুকোনের সঙ্গে ফের ফ্রেম শেয়ার করছেন কিং খান। পাঠান ছবিতে দুজনের রসায়ন আরও দর্শকের মনকে দোলা দিতে পারে কিনা সে উত্তর দেবে সময়। আপাতত পাঠান ছবির শুটিংয়ে ব্যস্ত শাহরুখ। ছবির গানের শুটিংয়ে স্পেনে যাওয়ার কথা ছিল তার, তবে স্পেনে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত বলিউডের কিং খানের। তবে তারই মাঝে মুম্বাইয়ের ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে এনসিবির জালে শাহরুখ পুত্র আরিয়ান খান। শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী ক্রেডিলিয়া ক্রুজ থেকে আটক করা হয় তাকে, বাজেয়াপ্ত মোবাইল, তদন্তকারীদের নজরে হোয়াটসঅ্যাপ চ্যাট, কার সঙ্গে কথা বলেছিলেন আরিয়ান তা খতিয়ে দেখছেন এনসিবির আধিকারিকরা। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা আদর্শ মানুষ করার কৌশল।
আদর্শ মানুষ গড়ার কৌশল। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার 26তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। গত পর্বের আলোচনায় আমরা শিশুদের সামাজিক হওয়ার ক্ষেত্রে স্কুল পূর্ব শিশু শিক্ষা কেন্দ্রের ভূমিকার উপর আলোকপাত করেছিলাম। স্কুল পূর্ব আদর্শ শিশু শিক্ষা কেন্দ্রের জরুরি কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কেও আমরা কথা বলেছিলাম। ফুল বাগানের পরিচর্যা ও বিকাশের জন্য যেমন দক্ষ মালি থাকা জরুরি, তেমনি জীবন বাগানের কচি ফুল বা ফুলের কুড়িগুলোর যত্ন নেওয়ার জন্য দক্ষ ও আন্তরিক শিক্ষকের উপস্থিতি অপরিহার্য। শিশুদের নানা প্রতিভা শনাক্ত করা ও তাদের বুদ্ধিমত্তার বিকাশে প্রাইমারি স্কুল পূর্ব শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষা ও প্রশিক্ষণ শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই সব চাহিদা মেটানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখেন যিনি, তিনি হলেন একজন দক্ষ বা আদর্শ শিক্ষক। এই শিক্ষকদের স্নেহের ছায়ায় বিকাশ ঘটে শিশুদের নানা প্রতিভার এবং সমাজ উপহার পায় সৃষ্টিশীল নতুন কুড়িদের। শিক্ষকের অনন্য মর্যাদা তুলে ধরার জন্য এটাই যথেষ্ট যে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নিজেকে মানব জাতির জন্য সবচেয়ে বড় শিক্ষক বলে মনে করতেন এবং এজন্য গৌরব অনুভব করতেন। শিক্ষকদের গুরুত্ব দিতেন বলেই তিনি তার দোয়াই বলতেন, হে আল্লাহ, আপনি শিক্ষকদের ক্ষমা করুন, তাঁদেরকে দীর্ঘ জীবন দান করুন এবং তাঁদের আয় উপার্জন ও কাজে বরকত দান করুন।
ইসলামের দৃষ্টিতে একজন ভালো শিক্ষকের অন্যতম প্রধান দায়িত্ব হল তিনি ছাত্রদেরকে ধর্ম ও নৈতিকতার জ্ঞান দান করবেন। ছাত্রদেরকে নানা জ্ঞান দানের পাশাপাশি তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তোলাও শিক্ষকের দায়িত্ব। শহীদ সম্রাট হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম বলেছেন, যে কেউ কোনো মানুষকে বিচ্যুতি বা গোমরাহি থেকে মুক্ত করে তাকে সত্য ও বাস্তবতাকে চেনায় এবং সেও তাতে সাড়া দিয়ে যখন সত্য ও বাস্তবতাকে গ্রহণ করে তখন সুপথ প্রদর্শনকারী ওই ব্যক্তি একজন দাসকে মুক্ত করার সমান সওয়াব পাবে। শিশু কিশোরদের ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনা বিকাশের অন্যতম কার্যকর পন্থা হল তাদেরকে শিক্ষণীয় ও নৈতিক মূল্যবোধের চেতনায় ভরপুর নানা কাহিনী শোনানো। এইসব কাহিনী থেকে মানুষ আত্মোন্নয়ন বা উন্নতির তথা সাফল্য ও ব্যর্থতার রহস্যগুলো জানতে পারে। একই কারণে পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে অতীতের জাতিগুলোর শিক্ষণীয় ইতিহাস।
পবিত্র কোরআন জাতিগুলোর নানা পরিণতির কাহিনী নিয়ে ভাবনা চিন্তা করতে মানুষকে আহ্বান জানায়। জাতিগুলোর সাফল্য ও ধ্বংস হয়ে যাওয়ার মূল কারণগুলো তুলে ধরা হয়েছে পবিত্র কোরআনে বর্ণিত ওইসব ঘটনা বর্ণনার শেষাংশে। ফলে ভালো ও মন্দ কাজের পরিণতি সম্পর্কে সতর্ক হন পবিত্র কোরআনের পাঠক বা শ্রোতারা। তাই একজন আদর্শ শিক্ষককেও পবিত্র কোরআনের এই পদ্ধতি অনুসরণ করে শিশু কিশোরদেরকে পছন্দনীয় আচরণ ও উন্নত চরিত্রের দিকে আকৃষ্ট করতে হবে। প্রাথমিক বিদ্যালয় পূর্ব শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকাদের হতে হবে তার কোচি ছাত্রছাত্রীদের প্রতি মায়ের মতোই স্নেহশীল ও ধৈর্যশীল। স্নেহশীলতার প্রমাণ দেখাতেই তিনি তাদের সমালোচক হবেন না, বা হলেও তা হবেন সর্বনিম্ন মাত্রায়। তিনি ছিদ্রান্বেষী বা বকাঝোকাকারী হবেন না। বিশেষ করে অন্য শিশুদের সামনে তিনি তার কোনো শিশু ছাত্রছাত্রীর ভুল ত্রুটি তুলে ধরবেন না। তারা কখনো ভুল আচরণ করলেও তিনি শান্ত থাকবেন ও তাদেরকে সঠিক আচরণের পন্থাটি শিখিয়ে দেবেন। শিশুর ব্যক্তিত্ব বিকাশের প্রশিক্ষক ও তাদের নানা ত্রুটির সংশোধক হিসেবে শিক্ষককে হতে হবে অত্যন্ত ধৈর্যশীল ও ক্ষমাশীল।
প্রাথমিক বিদ্যালয় পূর্ব শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক বা শিক্ষিকাকে হতে হবে সুস্থ শরীর ও মনের অধিকারী এবং সামাজিক ও মানবিক মূল্যবোধগুলোর প্রতি অঙ্গীকারাবদ্ধ। একজন আদর্শ শিক্ষককে বহুমুখী প্রতিভা ও অপেক্ষাকৃত প্রখর মেধার অধিকারী হওয়া উচিত। সাধারণ ও সংশ্লিষ্ট প্রযুক্তি বিষয়ক জ্ঞানে দক্ষ হওয়ার পাশাপাশি তাকে হতে হবে পেশাদার এবং ব্যক্তিক, সামাজিক ও গণযোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট দক্ষতার অধিকারী। ছাত্রদের সঙ্গে আচার আচরণে তাকে হতে হবে ভারসাম্যের অধিকারী। প্রয়োজন না হলে খুব কঠোরও নয়, আবার খুব নরম প্রকৃতিরও হওয়া উচিত নয়। শিশু কিশোরদেরকে নানা বিষয় শেখানোর ক্ষেত্রে ও তাদের আচরণ সংশোধনের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার আচরণও হতে হবে আদর্শ স্থানীয়। তাদেরকে সবসময় হাসিমুখ ও প্রসন্নতার অধিকারী হতে হবে। নিয়ম পদ্ধতির কাঠামো নয়, সৃষ্টিশীলতা ও অনুপ্রেরণাই প্রশিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ঘনিষ্ঠতার বন্ধনের ভিত্তি গড়ে তোলে। ইবনে খালদুনের মতে, শিক্ষক যদি কঠোর ও রুক্ষ প্রকৃতির হন ও কঠোর আচরণের মাধ্যমে ছাত্রদের বশে রাখতে চান, তাহলে ওই শিক্ষকের ছাত্ররা প্রফুল্লতা ও প্রসন্নতা হারিয়ে ফেলবে। আর শিক্ষক যদি মিথ্যাচার, প্রতারণা ও নীচ প্রকৃতির আচরণ শেখান, তাহলে তা তার শিশু কিশোর ছাত্রছাত্রের অভ্যাসে পরিণত হবে।
শিশুদের জন্য শিক্ষক কেবল বইয়ের বিষয়বস্তু বুঝিয়ে দেওয়ার মাধ্যম নন, তাদের ব্যক্তিত্ব শিশুদের আকৃষ্ট করে। তাই নৈতিক ও আচরণগত বিষয়েও তারা প্রশিক্ষক হতে পারেন বাস্তব আচার আচরণের মাধ্যমে। শিশুরা শিক্ষকের জ্ঞান, চিন্তাধারা ও মতামতের বিশাল জগতের সঙ্গে সম্পৃক্ত হতে থাকে ও তারা শিক্ষকের অনুসারী হতে চায়। শিশুরা একজন দক্ষ শিক্ষক বা শিক্ষিকার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়। প্রশিক্ষক যাকে ভালো বলেন তা তার কাছে মূল্যবান হয়, আর যা কিছু মন্দ বলে উল্লেখ করেন সেসবই তার কাছেও মন্দ হিসেবে স্বীকৃত হয়। তাই অন্যদের সংশোধনের আগে নিজেকেও শুধরে নেয়ার মতো যোগ্যতা ও সৎ সাহস প্রশিক্ষক শিক্ষকদের থাকতে হবে। প্রাথমিক বিদ্যালয় পূর্ব শিশু শিক্ষা কেন্দ্রের প্রশিক্ষকদের অবস্থা বুঝে ব্যবস্থা নেয়ার মতো যথেষ্ট ধৈর্যশীল ও অপ্রত্যাশিত সংকট মোকাবেলার মতো দৃঢ়চিত্তের অধিকারী হতে হবে। কোন শিশু শিক্ষার্থীর অপ্রত্যাশিত কোনো আচরণের কারণ কি, তার খিদে লাগা বা অতিরিক্ত ক্লান্ত থাকা কিনা, এসব যাচাই করে তাকে শিক্ষা কার্যক্রম সাজানোর পরিকল্পনা প্রণয়ন করতে হবে। শিক্ষার্থীদের অপ্রত্যাশিত আচরণের মোকাবেলায় হতাশ বা অস্থির হওয়া যাবে না। সব শিশু শিক্ষার্থীর মেধা ও বুদ্ধি একই মানের হয় না, একথা তাকে মনে রাখতে হবে।
শিশুদের সামাজিক আচরণ শেখানোর প্রশিক্ষক হিসেবে শিক্ষক শিক্ষিকাকে সবসময় মার্জিত আচরণের অধিকারী হতে হবে। অভিভাবকদের প্রত্যাশা ও রুচির ভিন্নতার কারণেও তাদেরকে হতে হবে ধৈর্যশীল। প্রশিক্ষকদের হতে হবে এমন যেন শিক্ষার্থীরা তাদের বন্ধুর মতো মনে করে ও তাদের প্রতি আস্থাশীল থাকে, ফলে তারা বেশি মাত্রায় ও ভালোভাবে শিখতে পারে। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা আজ এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সমাজের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। বহিঃশক্তির উপর সামরিক নির্ভরশীলতা বন্ধ করতে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় দেশগুলোর প্রতি আহ্বান জানালেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি। নিজ সীমান্তের কাছে ইসরায়েলের উপস্থিতি সহ্য করবে না তেহরান। আজারবাইজানে ইসরায়েলের সামরিক উপস্থিতি নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী মমতা ব্যানার্জি। বিজেপি প্রার্থীর চেয়ে বেশি পেলেন 58,835 ভোট। এবং বাংলাদেশে বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন মুক্ত সম্প্রচার বাস্তবায়নে সরকার কোনো ছাড় দেবে না, তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদের দৃঢ় প্রত্যয়। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আগে পর্যন্তই খোদা হাফেজ।